নাইমুল ইসলাম খান, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। মূলত আপনি জানেন যে হিউম্যান রাইটস ওয়াচের মানে 2017 সালের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট বেরিয়েছে, এবং সেই রিপোর্ট প্রসঙ্গে সারা বিশ্বের বিভিন্ন বিষয় এসছে, এর ভিতরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আমি দু একটি প্রশ্ন আপনাকে করব। মূলত প্রথমে যুক্তরাষ্ট্রের যে বিষয় আসি, সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী এবং বর্ণ বৈষম্যবাদী একজন মানুষ, তার সমালোচনা করা হয়েছে। তো এই হিউম্যান রাইটসের রিপোর্টের প্রভাব কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমালোচনা করায় কিছু পড়বে বলে আপনার মনে হয়?
আপনাকে ধন্যবাদ, এবং আমাদের যারা শ্রোতা তাদেরকেও আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে বলছি যে ডোনাল্ড ট্রাম্পের তার যে ধরনটা, এই পুরোটা আমাদের একটা লঙ্গার টার্মে সারা পৃথিবীব্যাপী একটা নবজাগরণেরও সূত্রপাতের ইস্যু হবে। মানে অনেক সময় অনেক ভুল, অনেক অপরাধের ভেতর দিয়ে অসাধারণ পজিটিভ পরিবর্তনেরও সূচনা হয়। সুতরাং আমার যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে আপত্তিকর জিনিসগুলি করতেন, মানে যে জিনিসগুলিতে আমাদের অত্যন্ত ব্যথা অনুভব হয় বা আপত্তি, এর প্রতিক্রিয়া কিন্তু মানে দুরকমই হবে। এবং এটাই আমরা লক্ষ্যও করছি যে একদিকে তার যারা বিরোধী বা অন্যান্য অংশগুলি সুসংগঠিত হওয়ার একটা লক্ষণও সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে প্রতিবাদের, সুতরাং এটা একটা ইম্প্যাক্ট। আরেকটা হচ্ছে যে নতুন করে বিশ্ব অর্ডারেও ব্যাপক ব্যাপক ইতিবাচক পরিবর্তন হওয়ার চান্সেস আছে, চান্সেস আছে। এখন এই সময়ে যদি বিশ্ব নেতাদের অনেকে, যেটা এই রিপোর্টেও কারো কারো রেফারেন্সও দেওয়া আছে, যেমন
এমানুয়েল ম্যাক্রোর কথা বলা হয়েছে,
ম্যাক্রোর কথা বলা আছে, তো এইরকম শুধু ম্যাক্রোর না কিন্তু এর বাইরে নানান রকম ভাবে শুধু রাষ্ট্র বা সরকার দিয়ে বিবেচনা করলে তো হবে না, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নাগরিক সমাজের ভীষণ রকম প্রতিক্রিয়া আছে যার একটা ইম্প্যাক্ট হবে, শর্ট টার্মে হবে একরকম, মিডিয়াম টার্মে এবং লং টার্মে। সুতরাং আমি এর মধ্যে সম্ভাবনা দেখি। আমাদের অনেক, যেমন ধরেন একজন সন্তানের জন্ম হওয়ার সময় যেন যেমন প্রসব বেদনা হয়, আমি এই বেদনার সময়টাকে প্রসব বেদনারও সময় মনে করতে আমার ভালো লাগছে। আমি ইতিবাচক ভাবে দেখছি, আমি ইতিবাচক ভাবে দেখছি না তার কর্মকাণ্ড, কিন্তু এর রেজাল্ট বহুলাংশে কিন্তু হবে সুদূর প্রসারী ভাবে ইতিবাচক। সাময়িক ভাবে কিছু সমস্যা হবে, কিন্তু থিতু হবে, পৃথিবীটা থিতু হবে এক সময় একটা মানে ভালো দিকে। এটা আমার একটা জেনারেল অবজারভেশন, আমি যার জন্য অনেক সময় আমার মনে হয় এই এই তার এই কর্মকাণ্ড কি মানে আমাদের জন্য শেষ পর্যন্ত ভালোই করবে বলে কেমন জানি আমার মধ্যে একটা আত্মপ্রত্যয় তৈরি হচ্ছে, যদিও তিনি তার একটা রাজনৈতিক উদ্দেশ্যে করছেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে একটুখানি ছোট্ট করে জিজ্ঞেস করছি যে সারা বিশ্বে জঙ্গিবাদ গত এক বছরে, আমরা জানি যে ইতিমধ্যে ইরাক এবং সিরিয়া থেকে আইসিস অনেকটা বিতাড়িত হয়েছে, এবং তারা নতুন করে আফ্রিকা এবং আফগানিস্তান সহ ওই অঞ্চলে নতুন করে ঘাঁটি স্থাপনের একটা প্রচেষ্টায় আছে। এই প্রসঙ্গে একটু আলোকপাত করবেন জঙ্গিবাদী কার্যক্রম ভবিষ্যতে?
হ্যাঁ, অবশ্যই করব। এই যা এই কারণে কিন্তু বাংলাদেশেরও এখনো এখানেও চিন্তিত হওয়ার বিষয় আছে। যেমন বাংলাদেশ যে ধরেন রোহিঙ্গাদের এখানে নিল, উইচ ওয়াজ এ ভেরি পজিটিভ থিং, কিন্তু এর মধ্যে কিন্তু কিছু আশঙ্কা আছে। সেখানে কিন্তু এমন ভালনারেবল কমিউনিটিজ আছে, মানে ইন্ডিভিজুয়ালস আছেন, আমি এই অর্থে মানে জঙ্গি অর্থে ভালনারেবল, মানে তারা তাদের যদি প্রপার মানে প্রপার অ্যাকশনস তাদের জন্য না থাকে, তারা যদি এখানে মানবেতর জীবনেই থাকে, তারা যদি এই রোহিঙ্গা ক্যাম্পে কিংবা মায়ানমারের ভিতরে তাদের যদি নিপীড়ন নির্যাতন অব্যাহতই থাকে, তাদের কষ্ট অব্যাহতই থাকে, তাহলে তাদের কেউ কেউ তাদের অনেকে যে ওই জঙ্গি আশ্রয় হবে না, এইটা আমরা কিভাবে বলবো?
মানে তাদেরকে কনভিন্স করা খুব সহজ,
খুব সহজ তো, তারা তো ভালনারেবল। মানে ব্যাপারটা হয় এটা তো আমরা জানি, অনেক পুরনো কথা, যে ভালনারেবল এই অর্থে যে তাদের তো জীবন মৃত্যু একই রকম, তারা এইভাবে মরবে নয় ওইভাবে মরবে, তারা আরেকটু রোমাঞ্চকর মৃত্যুর দিকে চলে যাওয়ার আশঙ্কা তো থাকেই। তার বাইরে আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আফ্রিকার দিকে যাচ্ছে এবং এটা ছড়িয়ে ছিটিয়ে নানান রকম সারা দুনিয়াতেই নানান রকম মানে অ্যাকশন বলতে যেটা বোঝায় তারা সন্ত্রাসী কাজকর্ম করতে পারে, এই জন্য সারা বিশ্বব্যাপী এক ধরনের গণজাগরণ দরকার
জঙ্গিবাদের বিরুদ্ধে,
একদম জনসাধারণের মধ্যে একটা গণজাগরণ তৈরির জন্য জাতিসংঘ সহ সকলকে এইভাবে কাজ করতে হবে, মানে এটাকেও একটা স্ট্র্যাটেজি হিসেবে নিতে হবে, নইলে এই ছড়ানো ছিটানোটা অসুখের জীবাণু ছড়ানোর মতো আমাদের সারা দুনিয়াতে, এবং এটার সাথে প্যালেস্তাইনিদের সমস্যার সমাধান সহ পৃথিবীর যে সমস্ত জায়গায় মুসলমানদের জীবন মান অনুন্নত, যারা যেখানে নিগৃহীত, যারা যেখানে নিপীড়িত, আসলে পৃথিবীর সকল নিপীড়নের অবসান ছাড়া, সকল অবহেলার অবসান ছাড়া পৃথিবীতে আমরা যে শান্তি সহাবস্থান চাই
সেটা সম্ভব।
আচ্ছা, এইদিকে আমাদের কাজ করতে হবে।
আচ্ছা, আরেকটি বিষয়, আপনি রোহিঙ্গা প্রসঙ্গ ইতিমধ্যে তুলেই এনেছেন, বাংলাদেশের বিষয়ে এই রিপোর্টে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে রোহিঙ্গা বিষয়টি, রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার বিষয় দেওয়ার বিষয়টিতে প্রশংসা করা হয়েছে, কিন্তু সুশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এইসবের সমালোচনা করা হয়েছে, নারী মানে উইমেন এমপাওয়ারমেন্ট যেটা, নারীর ক্ষমতায়নের বিষয়ে বাংলাদেশের কিছু সমালোচনা করা হয়েছে, বিশেষ করে যে বিয়ের একটি নতুন আইন করার বিষয়ে, বাল্য বিবাহ নিয়ে, তো এইসব প্রতিক্রিয়া বাংলাদেশে কিভাবে পড়তে পারে এই রিপোর্টের?
আপনাকে একটা কথা বলি, আমাদের মানবাধিকার পরিস্থিতি তো আমাদের বেশ দীর্ঘদিনই নানানভাবে আমাদের মানবাধিকার পরিস্থিতি খারাপ চলছিল, কম আর বেশি মাত্রা এবং বৈশিষ্ট্যগত গল্পের পরিবর্তন হওয়ার এইরকম ছাড়া আমাদের চলছে, এবং এই মানবাধিকার পরিস্থিতির সাম্প্রতিক বছরগুলিতে কয়েক বছরে যে মারাত্মক অবনতি, বা আমি কথাটাকে রিভিউ করে বলতে পারি যে বৈশিষ্ট্যগত এখন বিষয়গুলি চলছে, এর জন্য মানবাধিকার রিপোর্ট তো আমি পুরোটা পড়ি নাই, সামারিটা পড়েছি, বাংলাদেশের অংশটাও পড়েছি সামারি, ডিটেইলে কি পাবো জানি না, কিন্তু আমার যেটা মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর যে মানে ভেতরগত যে দুর্বলতা, যে আমাদের প্রধান রাজনৈতিক দল কেবলই ক্ষমতামুখী, যখন তারা রাষ্ট্র ক্ষমতায় নাই তখন তাদের একমাত্র কাজ হচ্ছে যে সরকারে থাকে তাকে ব্যর্থ করে আন্দোলন সংগ্রাম এবং কি পদ্ধতিতে আবার ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু তারা যে মানুষের অধিকার রক্ষায় প্রতিনিয়ত ভূমিকা রাখা, এবং এটা জাতীয় পর্যায়ে, শহর পর্যায়ে, গ্রাম পর্যায়ে সেটা নাই, নাই মানে এত দুর্বল হয়ে গেছে ভাই এই সিচুয়েশনটা। আমাদের দর্শকরা হয়তো উপলব্ধি করবেন, বাংলাদেশের নাগরিক সরি শ্রোতারা যারা বাংলাদেশ থেকে শুনছেন, আমাদের গ্রামে গ্রামে সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্য বলতে কিচ্ছু নাই, সব এক দলীয় প্রভাবে। এটার প্রধান কারণ আমরা হয়তো বলবো যে সরকারি দলের অসহযোগিতা, বিরোধী দলকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে তাদের যে অনুদার মনোভাব, কিন্তু আমি আমি ভাই এটাতে পুরোপুরি একমত না, এটা আমরা বলি, আমিও বলবো, কিন্তু এটা পুরোপুরি না, মূল আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে বিরোধী দল ক্ষমতার রাজনীতির বিষয়গুলিতে যতটা কথা বলে, তারা মানুষের অধিকারের বিষয়গুলি নিয়ে কথা বলা, কর্মসূচি দেওয়া, ভিজিট করা, বারবার এগুলিকে চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া। আপনি বলেন বিরোধী দলের একজন কেন্দ্রীয় নেতা যদি যেই পরিবারে যেই গ্রামে সমস্যাগুলি হয় সেখানে বারবার ভিজিট করে, এগুলি তো মিডিয়াতে কভারেজ পাবে, এগুলিতে তাদের দাবিগুলি প্রকাশিত হবে, ওই মানুষগুলি তখন সাহস পায়। সুতরাং এই গ্রাম পর্যায়ে যেহেতু বিরোধী দলের কোনো কর্মকাণ্ড নাই, ছোট শহর পর্যায়ে নাই, বড় শহরেও তাদের হইল কিছু স্বার্থকেন্দ্রিক, ক্ষমতার স্বার্থকেন্দ্রিক তাদের কার্যক্রম, এই স্বার্থপরতা, এই ক্ষমতার লিপসাদ তারিত রাজনীতির কারণে আমাদের গোটা সমাজে ভারসাম্যহীনতা এসে গেছে, এই ভারসাম্যহীনতার কারণে মানবাধিকার পরিস্থিতির যতগুলি উদাহরণ এখানে টানা হয়েছে এইগুলি বিনা বাধায় বিনা চ্যালেঞ্জে অবারিতভাবে যে চলতে পারছে তার অন্যতম প্রধান কারণ এই ভারসাম্যহীনতার অভাব এবং এটার জন্য বিরোধী দলীয় রাজনীতির আমি গোটা বিরোধী দলীয় রাজনীতিকে এই জন্য অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে চাই।
জি অসংখ্য ধন্যবাদ নাইমুল ইসলাম খান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকেও ধন্যবাদ।